Hello.
শ্রোতা বন্ধুরা, এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, বাংলাদেশের স্বাধীনতার 44 বছর, প্রত্যাশা ও প্রাপ্তি। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। বাংলাদেশের স্বাধীনতার 44 বছর, প্রত্যাশা ও প্রাপ্তি, এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য যোগ দিয়েছেন ঢাকা থেকে বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আতাউর রহমান। ডক্টর আতাউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কলকাতা থেকে যোগ দিয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। অধ্যাপক সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার এবং আদাব।
এবং নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন সংগঠক সাংবাদিক ফাহিম রেজানুর। ফাহিম রেজানুর, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আপনাদের সবাইকে আমারও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।
আমরা সবাই জানি 1971 সালের 26শে মার্চ পাকিস্তানি বাহিনী বাংলার নিরীহ জনসাধারণের উপর হত্যাকাণ্ড চালিয়েছিল, এবং তারই প্রেক্ষিতে বাংলার দামাল ছেলেরা 71-এর 26শে মার্চ পাকিস্তানের অন্যায় জুলুমের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে 9 মাস বীর বিক্রমে হানাদারদের সঙ্গে সংগ্রাম করে এদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছিল। স্বাধীনতার 44 বছর পেরিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন, এই 44 বছরে চাওয়া পাওয়ার হিসাব নিয়ে, আর এই নিয়ে প্রশ্ন করতে অনেক শ্রোতা আমাদের সঙ্গে লাইনে আছেন। আজকে আমরা আলোচনার শুরুতেই একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরে আসতে চাই। হ্যালো,
আমি মোহাম্মদ নুরজামান ইসলাম মাদু,
জি,
সভাপতি জয়পুরহাট আন্তর্জাতিক রেডিও ক্লাব, পাঁচগ্রাম থানা কালাই জেলা জয়পুর থেকে বলতেছি।
জি বলুন।
আমার প্রশ্ন যে, মানে স্বাধীনতার 44 বছর হয়ে যাওয়ার পরেও মানে আমাদের দেশটা কি পুরোপুরি স্বাধীন ভাবে চলতে পারতেছে? আমাদের রাজনীতির প্রেক্ষাপট কি মানে সেই দিকে যাচ্ছে নাকি আমরা হতাশার মধ্যে আছি, এটা আমি জানতে চাচ্ছিলাম।
ধন্যবাদ নুরুজ্জামান। আমি প্রফেসর আতাউর রহমানের কাছে প্রথমে আসব। আসলে স্বাধীনতার 44 বছর পরে আমি যদি নুরুজ্জামানের সঙ্গে আমি একটু যোগ করতে চাই, মৌলিক চাহিদা একটি দেশের মানুষের যেটি থাকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক চাহিদা কি আমরা বাংলাদেশের জনগণ পাচ্ছি, এবং আমরা কতটা স্বাধীন এবং হতাশায় আছি কিনা? ডক্টর আতাউর রহমান,
আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা ছিল এক বঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, সাম্য, এক অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থার লক্ষ্যে একটা রক্তাক্ত সংগ্রাম। সেই পরিপ্রেক্ষিতে আজকে প্রায় 4.5 দশকের ঘটনাবলী যদি আমরা একটা অ্যাসেসমেন্ট নেই, যে আজকের যে পরিণতি, আজকে আমরা যে দেখছি যে একটা আশা, হতাশা এবং সম্ভাবনা সংঘাতের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে, এবং তার অভিজ্ঞতা এরকমই। অর্থনৈতিক দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে আমাদের যেমন আমরা সবসময় যুক্তি দিয়ে থাকি যে $160 বিলিয়ন একটা অর্থ, একটা প্রবৃদ্ধি 5-6, $160 বিলিয়ন অর্থনীতি, এগুলো এবং বাংলাদেশের যে বিভিন্ন খাতের প্রসার, যেমন গার্মেন্টস বা প্রবাসী আয়, এতে একটা ডাইনামিজম সৃষ্টি করেছে, বাংলাদেশে একটা গতিশীলতা এসেছে। কিন্তু
মৌলিক চাহিদার প্রশ্নে
এই যে অর্থনীতির যে প্যারাডক্সটা, যে প্রান্তিক জনগোষ্ঠী যে কথাটা আমাদের দর্শক বলেছেন, এই এক তৃতীয়াংশ জনগোষ্ঠী কিন্তু এখনো আমরা এই রাষ্ট্র সামাজিক নিরাপত্তা বিশ্বনীতি আনতে সক্ষম হয়নি। সুতরাং আজকে আমাদের যে প্রত্যাশিত সেই সাফল্য আমরা আনতে পারিনি, এবং এটা আমাদের জাতি হিসাবে আমি বলবো যে একটা প্রধান ব্যর্থতা। আর সেই সঙ্গে আরেকটা বলছি যে আমরা কতটুকু স্বাধীন, সেটা আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয় সংহতি, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক শান্তিকে আজকে হুমকির মুখে ফেলতে মূলত আমাদের রাজনৈতিক দলের যে বৈরিতা, অবিশ্বাস ও প্রতিহিংসার রাজনীতি, যেখানে রাষ্ট্র আমরা দিন দিন যে অতিরিক্ত মেরুকরণ এবং বিশেষ করে রাজনৈতিক শক্তির মধ্যে, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের যে দলীয়করণ আমাদেরকে একটা বিভক্ত সমাজে প্রতিষ্ঠিত করছে, দুর্বল এবং অক্ষম রাষ্ট্র পরিণত করছে, যেখানে আমরা স্বাধীনতার যে মূল চেতনা, যে সফল, সেটা কিন্তু আমরা জনগণকে দিতে পারছি না। কারণ আমাদের যে রাজনীতিবিদরা এখানে তাদের যে গুণগত মান এবং তাদের যে দায়িত্বশীলতা, দূরদর্শিতা, এগুলো তারা দেখাতে সক্ষম হচ্ছেন না। আর তৃতীয়ত যে কথাটা আমি বলতে চাই যে আজকের যে সংকট, যেখানে আমরা দেখছি যে একটা সহিংসতা এবং উগ্রবাদী কার্যকলাপে বাংলাদেশের জননিরাপত্তা ভীষণ ভাবে হুমকির মুখে এবং মানবাধিকারও অবদমিত এবং পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং দুর্নীতি ও রাষ্ট্রীয় ক্ষমতার যথেচ্ছ ব্যবহার আইনের শাসনকেও আমাদের মারাত্মক ভাবে ব্যাহত করছে এবং নাগরিকের আর্থিকের জন্য আমার মনে হয় যে অনেকাংশে বিপন্ন এবং রাষ্ট্র একটা অস্থিতিশীল সময় অতিক্রান্ত করছে। এরই মাঝে আমাদের যে অগ্রগতি সেই ধারা কিন্তু আমরা বজায় রেখেছি এবং আমি মনে করি যে এর উত্তরণও হয়তো আগামীতে সম্ভব।
জি ধন্যবাদ। এই বিষয়ে আমি অধ্যাপক পবিত্র সরকার আপনার মতামত শুনতে চাই।
দেখুন, আমি তো এখন ভারতের নাগরিক, যদিও আমার জন্মভূমি বাংলাদেশ, কিন্তু যেটা বাইরে থেকে এবং গত 4-5 বছর খুব ঘন ঘন বাংলাদেশে গিয়ে আমার মনে হয়েছে যে স্বাধীনতার পরে আমরা যাকে সহজ কথায় নবজাগরণ বলি, সেরকম একটা রেনেসাঁস বা নবজাগরণ বাংলাদেশে তৈরি হয়েছিল। আমি বলবো যে ভারতের ক্ষেত্রে একটা নবজাগরণের কথা বলি কলকাতা কেন্দ্রিক, কিন্তু আমার মতে ঢাকা কেন্দ্রিক একটা নবজাগরণের সূচনা হয়েছিল এবং সেটা আমি নেতিবাচক কথা হয়তো পরে আসব, কিন্তু সেটা হলো যে আমি তো দেখি না যে এই যে যাকে বলে উদ্যোগ, অন্টারপ্রেনারশিপ, বাঙালি ব্যবসায়, আমি মনে করি যে বাংলাদেশের বাঙালি এই অন্টারপ্রেনারশিপে ব্যবসাতে অজস্র ভাবে এগিয়ে গেছেন এবং বাঙালি একটা অর্থনৈতিক ভিত, মানে স্বদেশী অর্থনীতির একটা ভিত তৈরি করেছেন প্রচুর বাঙালি উদ্যোগপতিরা। এইটা আমার মনে হয়েছে বাইরে থেকে দেখে। আবার অন্যদিকে আমি দেখি যে সাহিত্য শিল্পকলা, যেগুলোকে খানিকটা মার্ক্সীয় পরিভাষায় সুপারস্ট্রাকচার বলা হয়, সেই সাহিত্য এত জনপ্রিয় এবং অন্যদিকে সিরিয়াস সাহিত্য, ধরুন একদিকে আখতারুজ্জামান ইলিয়াসও আছেন, আবার অন্যদিকে মাঝখানে হয়তো সেলিনা হোসেন এরা আছেন, আবার অসম্ভব জনপ্রিয় কিন্তু মানবিক সাহিত্যকার হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন বা জাফর ইকবাল এরা সব আছেন এবং মানুষের কাজ পাঠক গোষ্ঠী বিশাল একটা আকার ধারণ করেছে এদের সৃষ্টির ফলে। আর আমি যেটুকু খবর রাখি, চিত্রকলা, নাটক, বিশেষ করে নাটকে বাংলাদেশ আমি মনে করি এই উপমহাদেশে অনেকটা এগিয়ে আছে। তো ভাস্কর্য, স্থাপত্য সব দিক থেকেই আমি একটা নবজাগরণের চিহ্ন বাংলাদেশে দেখতে পাই। অবশ্যই আতাউর ভাই যেটা বললেন যে সমস্ত বঞ্চিত মানবের কাছে এই স্বাধীনতার সুফল বা কল্যাণ পৌঁছে দেওয়া যায়নি, সেটা আমাদের এই 62-63 বছরে ভারতের স্বাধীনতাতেও সেটা সম্ভব হয়েছে কিনা সন্দেহ। এই চেষ্টাটা চলতেই থাকবে এবং নির্ভর করবে যে কোন প্রশাসন এসে একটু সৎভাবে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে, এটা খুব অলীক কথাবার্তা যে প্রশাসন অথচ দুর্নীতি প্রশ্রয় দেবে না, কিন্তু সাধারণ মানুষের বিশেষ করে যারা বঞ্চিত ছিলেন এতদিন ওই ওই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা থেকে তাদের কাছে পৌঁছে দেবে, বিশেষ করে শিক্ষা ব্যাপারটা পৌঁছে দেবে, এই আশাই করতে থাকবো আমরা। হয়তো কোন প্রশাসন অন্য প্রশাসনের চাইতে অনেক বেশি সফল হবেন, অনেক বেশি আন্তরিক হবেন, এইরকম একটা আশা করতে থাকবো। কিন্তু যে ঘটনাটা আমি দেখেছি আমি বাংলাদেশে গিয়ে, যে সত্যি সত্যি একটা মানে ইতিহাস পড়ে যে একটা প্রত্যাশা এবং স্বপ্ন এবং এই স্বপ্নের পেছনে বাঙালি একটা চেষ্টা, অদম্য চেষ্টা। আমি বই পুস্তক মেলায় যখন যাই, 21-এ মেলায়, তখনও দেখি যে একটা বাঙালি খুব একটা বড় স্বপ্ন লালন করছেন বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা।
জি
অবশ্যই সমস্যা আছে, সমস্যা মৌলবাদের সমস্যা আছে, বিশ্বাসের সমস্যা আছে। ওই যে আতাউল ভাই বললেন যে দুটি বিরোধী দল তারা কোথায় দেশের কল্যাণের জন্য পরস্পরের সঙ্গে সহযোগিতা করবেন তা নয়, হয়তো একটা দল অন্য একটা দল যাতে ভালো করতে না পারেন তার জন্য তাদের সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। এটা আমাকে কষ্ট দেয় এবং আমি আশা করি যে এই ধরনের রাজনীতি সচেতন হবে, পথ বদলাবে।
জি ধন্যবাদ।
বাংলাদেশের ওপর মানে আমার বিশ্বাস এবং আশা হারানোর কোন কারণ দেখছি না, যদি বাংলাদেশে একটা অত্যন্ত সচেতন মানবিকতাবাদী বুদ্ধিজীবী সমাজ তৈরি হয়েছে সেটা আমি লক্ষ্য করি, সেটাই আমাকে বিশেষভাবে।
জি ধন্যবাদ প্রফেসর, প্রফেসর সরকার। আমরা একটু ফাহিম রেজানুর কাছ থেকে তার অভিজ্ঞতা, তার মতামত শুনতে চাই, কারণ ফাহিম রেজানুর একজন তরুণ সাংবাদিক এবং সংগঠক, শহীদ সিরাজউদ্দিন হোসেনের সন্তান, একজন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক। আপনার কি মনে হয় 44 বছর পরে আপনার যে প্রত্যাশা ছিল স্বাধীনতার সেটা কতটা পূরণ হয়েছে?
প্রথমত কথা হচ্ছে বাংলাদেশ যে স্বাধীন হলো মুক্তিযুদ্ধের মাধ্যমে, 30 লক্ষ লোক যে আত্মহুতি দিল একটা স্বপ্ন নিয়ে, বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন একটা জাতি গড়ার, একটা দেশ গড়ার। আমরা 24 বছর মার খেয়েছি বারবার পাকিস্তানিদের হাতে, বঞ্চিত হয়েছি, শোষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, আর যার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু যে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন, সাথে অন্যান্য যারা তার গুরু ছিলেন মাওলানা ভাসানী, শহীদ সরওয়ার্দী এবং শের বাংলার মতন যে ব্যক্তিত্বরা এবং রাজনীতিকরা ছিলেন, তাদের অনুপ্রেরণায় এবং উৎসাহে বঙ্গবন্ধু তার বন্ধু বান্ধব এদেরকে নিয়ে যেভাবে রাজনৈতিক ভাবে এগিয়ে গিয়েছেন এবং বাংলাদেশকে এক সূত্রে গেঁথেছিলেন 1970 সালের 7ই ডিসেম্বরে, তার ফলাফল আমরা দেখি নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা হয়ে। কিন্তু আবার সেই পাকিস্তানি ষড়যন্ত্র এবং নির্যাতনের এবং যে কূটকৌশলের মাধ্যমে যে বঞ্চিত করা হলো বাঙালিদেরকে এবং তাদের যে স্বপ্ন ছিল যে আবার নতুন করে গড়বে এবং যারা বঞ্চিত হয়েছে তাকে শুধরাবে, কিন্তু সেটা হতে দেয়নি। আর দেয়নি বলেই তিনি যে 7ই জুন 6 দফা দিয়েছিলেন সে 6 দফায় 1 দফায় পরিণত হয়েছিল। আর তার পরিপ্রেক্ষিতে যে স্বপ্ন ছিল যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এবং যে মৌলিক অধিকারগুলি, সেই অধিকারগুলিকে আমরা সুন্দরভাবে পরিস্ফুটিত করব এবং মানুষের জীবনে আনব, কিন্তু সেটা হয়নি। হয়নি তার কারণ যে আবারও 1975 সালে বঙ্গবন্ধু যখন নিহত হলেন দেশ এবং আন্তর্জাতিক চক্রে, যে নীতি এবং আদর্শে বাংলাদেশ যে গড়ে ওঠার কথা ছিল সেটা হয়নি। আর হয়নি সে কারণটি স্পষ্টতই দুজন আলোচক খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, তাদের সাথে কিছুটা একমতে আবার কিছুটা দ্বিমত পোষণ করছি। সেটা হচ্ছে এই যে 75 সালে যখন বঙ্গবন্ধু যে নীতি এবং আদর্শে চলছিলেন, অর্থাৎ বাংলাদেশকে যে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে একটা অর্থনৈতিক সমাজতান্ত্রিকতায় নিয়ে যেতে চেয়েছিলেন, সবার জন্য যে একটা অর্থনীতি যে সমৃদ্ধ করার চেষ্টা করছিলেন এবং গণতান্ত্রিক চেতনায় সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন, সেটাকে বাধাগ্রস্ত হয়েছিল। কিন্তু পরম পরিতাপের বিষয় আমরা যেটা দেখতে পাই যে যারা স্বাধীনতা যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ করেছে, তাদেরই কেউ কেউ আবার ক্ষমতা লিপ্ত হয়ে বা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য অনেকে তারা আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে মূলত স্বাধীনতার যে মূল্যবোধে বা চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা বিরোধিতা করেছে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, তাদের ভুল ভ্রান্তি দোষ ত্রুটি অনেক আছে, হাজারটা সমালোচনা করা যেতে পারে, কিন্তু একটা স্পিরিট যেটা যে মূল শক্তি বা চেতনা, সেই চেতনার বিরুদ্ধে গিয়ে যখন আর কি তারা আওয়ামী লীগকে ঠেকাতে গিয়ে দেশের বিরুদ্ধে চলে গেল, তখন হয়েছে গন্ডগোল। আর এই 44 বছর পরে সেই পাত্তিটা আমরা পাইনি যেটা পাওয়ার কথা ছিল।
জি ধন্যবাদ ফাহিম রেজানুর। আমরা একজন
নিশ্চয়ই পারবে,
জি একজন শ্রোতার সঙ্গে কথা বলে আবার ফিরে আসবো আলোচনায়, তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাই।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
হ্যালো ওয়াশিংটনের আজকের বিষয়, বাংলাদেশের স্বাধীনতার 44 বছর, প্রত্যাশা এবং প্রাপ্তি। সুপ্রিয় শ্রোতা 2026193062 এই নম্বরে সরাসরি ফোন করে প্রশ্ন করতে পারেন। একজন শ্রোতা লাইনে আছেন। হ্যালো,
হ্যালো, সালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
বাংলাদেশে 44 বছরে আমাদের যে প্রাপ্তিটা, এটা যদি আমরা বিচার করি, তাহলে 1971 সালে আমরা যে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। বাংলাদেশের বয়স যদিও কম, তারপরও আমরা উন্নতির ধারাবাহিকতা যাচ্ছে। পাশাপাশি হলো বাংলাদেশে আজকে বড় বড় প্রকল্প হচ্ছে, এটা ধরেন আমি বলবো যে বাংলাদেশের অবশ্যই প্রাপ্তি। তবে প্রত্যাশা যেটা আমাদের ছিল, যে স্বপ্ন নিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই স্বপ্নটা এখনো হয়তো পুরোপুরি পূরণ হয়নি। আর পূরণ না হওয়ার পেছনে আমি দীর্ঘ 25 বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করার কারণে আমি যেটা দেখেছি যে আমাদের মধ্যে রাজনৈতিক যে একটা ভেদাভেদ আছে, আমাদের স্বপ্নের বাংলাদেশ বা প্রত্যাশার বাংলাদেশ আমরা যদি গড়ে তুলতে চাই, জাতীয় স্বার্থের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমার মনে হয় যে আমরা প্রত্যাশার বাংলাদেশের শীর্ষ পর্যায়ে পৌঁছতে পারবো। আমি যে বিষয়টা প্রফেসর সরকারের কাছে জানতে চাই সেটা হচ্ছে, ভারত বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর দৃষ্টান্ত স্থাপনকারী একটি দেশ। আমরা কিছু কিছু ক্ষেত্রে ভারতকে ফলো করি। আমরা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনটা হয় সেটা আমরা ঠিক বাংলাদেশে কার্যকর করতে পারছি না বা হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভারতীয় দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন, এটা আমি একটু জানতে চাই। আর আমাদের আতাউর রহমান স্যারের কাছে প্রশ্ন, আমাদের যে রাজনৈতিক দলগুলো বা তাদের যে কর্মকাণ্ড, এটা সঠিক পথে যাচ্ছে কিনা বা তাদের যে ভুলগুলো আছে, এই ভুলগুলো শোধরানোর জন্য তার পরামর্শ কি? আশা করি উনি আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশীয় প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করে এই ব্যাপারে একটি পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন।
ধন্যবাদ নাসরাত চৌধুরী। আমি প্রথমে এই অধ্যাপক পবিত্র সরকার, যেহেতু আপনার কাছে সুনির্দিষ্ট করে একটি প্রশ্ন করেছেন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ভারত কিভাবে দেখে, আপনার কি অভিমত অধ্যাপক সরকার?
হ্যাঁ বলুন।
এই নাসরাত চৌধুরী প্রশ্ন করেছেন, বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ভারত কিভাবে দেখে?
এখান থেকে ভারত চায় যে মোটামুটি একটি প্রগতিশীল মানে দল, বিশেষ করে শেখ মুজিবের আদর্শকে অনুসরণ যারা করে, সেই রকম একটি দল থাকুক বাংলাদেশের ক্ষমতায়, এটা চায়। কিন্তু প্রত্যক্ষভাবে ভারতের পক্ষ থেকে নৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করার কথা তারা ভাবে না, এটা আমার ধারণা। আমি অবশ্যই রাজনীতি কূটনীতির লোক নই, ফলে মানে তলায় তলায় কোন সরকার কি ভাবেন, কিন্তু বাংলাদেশে আমরা অন্তত সাধারণ ভারতের নাগরিক হিসেবে আমরা এটা চাই যে একটি বন্ধু সরকার বাংলাদেশে থাকুন, এবং যে যার উৎসাহ, যার প্রেরণা, যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছিল, তার আদর্শকে, তার স্বপ্নকে বহন করছে এইরকম কোন দলই বাংলাদেশের ক্ষমতায় থাকুক। এইটাই আমরা চাই যে বাংলাদেশের আমাদের বন্ধুরা, তারাও আশা করি মানে এই এই আমাদের ভাবনাটাকে তারা অংশ নেন, এইরকমই আমরা প্রত্যাশা করি।
জি, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক আতাউর রহমান, আপনার কাছেও একটি প্রশ্ন করেছেন নাসরাত চৌধুরী, বাংলাদেশের রাজনৈতিক ভুলগুলো কি কি, একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আপনি কিভাবে দেখেন, এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় কিভাবে সেগুলো শুধরানো সম্ভব?
এখানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার যে মূল স্পৃহা, হলো গণতান্ত্রিক এবং একটা ইনক্লুসিভ পার্টিসিপেশন, রাজনৈতিক অংশীদারিত্বের যে শাসন, সেটাই কিন্তু মূল প্রেরণা ছিল। সুতরাং আজকে বাংলাদেশের গণতন্ত্র আমার কাছে যেভাবে আমরা দেখছি অনেকাংশে বিপর্যস্ত। এখানে রাজনৈতিক নেতৃত্ব আমাদের দূরদৃষ্টি দেখাতে পারছে না, এবং তাদের কর্তৃত্ববাদী মনোভাব, সেই সঙ্গে রাজনৈতিক দলের ক্ষমতা কেন্দ্রিক কার্যকলাপ এবং গোষ্ঠীগত সংকীর্ণ স্বার্থ এক সামাজিক বিভাজনের সৃষ্টি করছে। রাজনীতি জনগণের, সঠিক প্ল্যানে উন্নয়নের অবদান রাখতে ব্যর্থ হচ্ছে।
এইসব থেকে বেরিয়ে আসার কি উপায়?
এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আস্থা, সহনশীলতা, সমঝোতা ও সহবস্থানের মানসিকতা যদি রাজনৈতিক দল তথা একটা রাজনৈতিক সম্প্রদায় মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমাদের যে গণতান্ত্রিক স্পৃহা বা আকাঙ্ক্ষা সেটা কিন্তু ভীষণ ভাবে ব্যাহত হবে। এবং এই একটা আমি প্রথম বলতে চাই। সেই সঙ্গে বলতে চাই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহ কিন্তু ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে, বিকজ গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হচ্ছে, দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছে। যেমন নির্বাচন যদি নিরপেক্ষ হয় এবং নির্বাচনের মাধ্যমে এবং শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের যদি আমরা কোনো সম্ভাবনা না দেখি, সে নির্বাচনের কোনো মূল্য থাকে না। সুতরাং এই যে নির্বাচনকে নিয়ে এবং আমরা যদি সংবিধানকে বারবার চাটাছেড়া করি বা পরিবর্তন করি, সেখানে জাতীয় ঐক্যমতের যদি প্রতিফলন না হয়, তাহলে কিন্তু জনগণের অংশীদারিত্ব বা এই যে রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে একটা সহনশীলতা বা একটা সমঝোতা এবং সহবস্থানের মানসিকতা গড়ে উঠবে না। সুতরাং আমি মনে করি যে গণতন্ত্র দল এবং ক্ষমতায় আসবে, কিন্তু পরিবর্তন শান্তিপূর্ণ পথে এবং সাংবিধানিক পথেই হতে হবে। এখানে সংবিধানকে
ফাহিম রেজানুর, আপনি এই বিষয়ে কিছু যোগ করবেন কিনা?
প্রথমত হচ্ছে হলো যে বাংলাদেশ যে স্বাধীনতা পেল মুক্তিযুদ্ধের মাধ্যমে, বাংলাদেশটাকে এমন একটা দেশ হতে হবে যে দেশে শাসন করবে হলো বা পরিচালনা করবে মুক্তিযুদ্ধের চেতনায় সম্বলিত একটি দল, এবং যে বিরোধী দল হবে সেও হবে বাংলাদেশের চেতনায় সমৃদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে। এখন কথা হচ্ছে যে আমাদের মধ্যে মূলত অসুবিধা তো হয়েছে ওই জায়গায়, যারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, চেতনাকে বিশ্বাস করে না, তারা এই রাজাকার আলবদর আলসামসরা ক্ষমতার যেভাবেই হোক না কেন, তো বিস্তারিত যাব না, সবাই আপনারা জানেন কিভাবে তারা 71 সালের পরে ক্ষমতা থেকে রাজনীতি থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তী কিভাবে আবার 75 সালের বঙ্গবন্ধু হত্যার পরে তাদেরকে আবার রাজনীতিতে প্রবেশ করিয়েছে, এবং এরা প্রশ্রয় আশ্রয় পেয়েছে সেই সমস্ত দলের কাছ থেকে যারা কিন্তু আবার মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারও ছিলেন। এখানে অতীব দুঃখের বিষয় যে এই কারণে বাংলাদেশকে স্থিতি অবস্থা আনতে হলে, একটি আদর্শ নীতি এবং চেতনার মধ্যে আনতে গেলে উভয় দলই, সে যেই দলই ক্ষমতা আসুক না কেন, শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আছে, মহাজোট ক্ষমতায় আছে, তারা একটা স্বপ্ন দেখেছে ডিজিটাল বাংলাদেশে, কেউ বিশ্বাস করে কেউ করে না, কিন্তু সে একটা স্বপ্ন দেখিয়েছে। ঠিক সেরকমই আমি অন্যান্য দল বলবো, সে বিএনপি হোক, জাতীয় পার্টি হোক বা কমিউনিস্ট পার্টি, অন্য দল হোক, তারও একটা জাতির সামনে একটা স্বপ্ন দেখাক। সেই স্বপ্নে জনগণ যে স্বপ্নকে বেছে নেবে তারাই তো দেশ পরিচালনা করবে, মুক্তিযুদ্ধ চেতনায় সমৃদ্ধ হয়ে এগিয়ে যাবে। সেজন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা অন্য কোন দলের যে ধামাধার হতে হবে এমন কোনো কথা নাই, যারা দেশকে সমৃদ্ধ করবে, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিয়ে যাবে, এবং যে স্বপ্ন দেখেছিল যে 30 লক্ষ লোক যারা আত্মাহুতি দিয়েছে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যারা আসবে, সেই দলই তো ক্ষমতা থেকে দেশকে এগিয়ে নেবে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ আপনাকে, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরে আসব।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
শ্রোতা বন্ধুরা, হ্যালো ওয়াশিংটনের আজকের বিষয় বাংলাদেশের স্বাধীনতার 44 বছর প্রত্যাশা ও প্রাপ্তি। 2026193062 এই নম্বরে সরাসরি ফোন করে প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে ভারত থেকে একজন শ্রোতা যোগ দিয়েছেন, তার সঙ্গে কথা বলে আমরা আলোচনায় ফিরে আসব। হ্যালো,
হ্যালো,
জি বলুন।
আমি দীপক কুমার মিত্র সিকিম থেকে বলছি। ভয়েস অফ আমেরিকার কাছে আমি এটাই জানাতে চাই যে আমরা যখন বাংলাদেশ যখন প্রথম সৃষ্টি হয় তখন ভারতবর্ষে সবাই ভেবেছিল যে আমরা একটা মিষ্টি প্রতিবেশী পেলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে শুধু জঙ্গি আর আতঙ্কবাদী আতঙ্কবাদীরাই ওখান থেকে আসছে, এটা কেন? এটাই আমার এখনকার আজকের প্রশ্ন।
ধন্যবাদ দীপক কুমার। আমি অধ্যাপক পবিত্র সরকার আপনার কাছে আসছি, আপনি কি একমত দীপক কুমারের সঙ্গে? হ্যালো।
এই প্রশ্নের উত্তরে একটা কথা বলা যায় যে সমস্ত জঙ্গি বা আতঙ্কবাদী বাংলাদেশ থেকে আসছে, এটা তো ঘটনা নয়। কারণ কিছুদিন আগে আমরা বোম্বেতে তাজ বেঙ্গল তাজ বোম্বে হোটেলে যে বিস্ফোরণ দেখলাম, সেখানে তো পশ্চিম পাকিস্তান থেকে প্রচুর জঙ্গি এবং আতঙ্কবাদী ভারতে আসছে। জঙ্গি এবং আতঙ্কবাদীরা হচ্ছে, তাদের কোনো দেশ নেই, তাদের একটা এজেন্ডা আছে যে যেকোনো ভাবে হিংসা প্রশ্রয় দিয়ে কোন একটা দেশ, বিশেষ করে মানে আমি বলবো যে তাদের ধর্মের সঙ্গে যে দেশ মেনে না সেই দেশে অশান্তি তৈরি করা। তো এই যে তো আমার মনে হয় না যে বাংলাদেশকে দায়ী করা যায় কোনোভাবে। এই জঙ্গিরা হচ্ছে সারা পৃথিবীতে তারা একটা সম্প্রদায়, তাদের নিজেদের দেশ নেই, তারা নিজেদের দেশকে ভালোবাসে কিনা সন্দেহ, এবং তারা এই তাদের কোনো দেশের নাগরিক হিসেবে চিহ্নিত করা যায় কিনা, এ নিয়ে আমার মানে প্রশ্ন আছে।
জি ধন্যবাদ।
এই বাংলাদেশের জঙ্গি পাকিস্তানের জঙ্গি তা নয়, জঙ্গিরা হচ্ছে আলাদা একটা দেশ বলা যায়, তারা নিজেদের একটা দেশ, যে দেশ কোনো ভৌগোলিক সীমারেখা মানে না।
জি, আমরা আরো একজন শ্রোতার সঙ্গে আলোচনা করব, কথা বলবো, লাইনে আছেন। হ্যালো,
আমি অ্যানি ফেরদৌস বলছি নিউ ইয়র্ক থেকে। প্রথমেই তো আমি যে এই বিদেশে এসে এমন একটি দেশে এসে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পেরেছি, সেটা তো আমার স্বাধীনতার কারণেই পেরেছি, সেটা তো একটা সবচেয়ে বড় প্রাপ্তি।
জি,
কিন্তু এত বছর পরেও যেটা হবার দরকার ছিল, ধীরে ধীরে আমাদের দেশটা উন্নতির দিকে তো যাবেই, কিন্তু সেটা সাথে সাথে কিছু ভারসাম্যহীনতা যেগুলোর জন্যে আমাদের পরবর্তী প্রজন্ম তো বটে আমরাও একটু ভীত হয়ে পড়ি। যেমন সামাজিক পরিস্থিতিগুলো আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে যেগুলো হয়ে পড়ছে, এই মানুষ কত সহজে মানুষকে মেরে ফেলছে এবং রাজনৈতিক ভিকটিম করছে। একজন হিংসা কাতরতা এত বেশি হয়ে গেছে, মানুষের সহনশীলতা সীমা একদম নিচে নেমে গেছে, এই জিনিসটা আমরা কখনো চাইনি। এগুলো অবশ্য শুধু আমাদের দেশে না, সব দেশেই এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। সেই জন্য আমার কাছে এটাও কিন্তু মনে হচ্ছে যে আমরা কি 3 পা এগিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছি।
ধন্যবাদ। অ্যানি ফেরদৌস একজন সংস্কৃতি কর্মী, নিউ ইয়র্কে বসবাস করেন। অধ্যাপক আতাউর রহমান, আপনার কাছে আমি আসছি। উনি অনেকগুলো প্রাপ্তির কথা বলেছেন, তারপরেও বর্তমান অবস্থা বিশেষ করে উনি উল্লেখ করলেন যে মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে আমরা 3 পা এগিয়ে যাচ্ছি আবার পিছিয়ে পড়ছি, আপনি কি মনে করেন?
বাংলাদেশ যে স্বাধীনতার যে চেতনা, সেটাকে যদি আমরা সত্যিকার ভাবে ট্রান্সলেট করতে পারি, যদি বাস্তবায়িত করতে পারি, তাহলে সেই চেতনার মূল শক্তি হচ্ছে জনগণকে ক্ষমতায়ন করা। এবং সেজন্যই কিন্তু আমি বলছিলাম যে একটা গণতান্ত্রিক শাসন যেখানে আস্থা, সহনশীলতা, সমঝোতা এবং সহ অবস্থা মানসিকতা গড়ে তুলতে হবে বিভিন্ন দল, গোষ্ঠী এবং ধর্ম। এবং এটাও বুঝতে হবে যে বাংলাদেশের 88% বা 88% মুসলমান, সুতরাং এখানে মুসলমান, হিন্দু বা বাঙালি এই সংঘাতটা এত প্রবল নয়। কিন্তু এটাকে যদি আমরা বিভাজনের একটা ইনস্ট্রুমেন্ট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের সমাজ অনেকটা, আমরা যে বলি যে সমাজের মধ্যে যে অস্থিরতা, এটা আরো বৃদ্ধি পাবে। এবং এই সমাজের অস্থিরতা আমরা পরিলক্ষিত করছি, বিশেষ করে বিগত বছরগুলোতে, বিগত 10 বছরের যে গণতান্ত্রিক শাসন এবং আমাদের যে বিক্ষুব্ধ পূর্ববর্তী শাসন বা অগণতান্ত্রিক শাসনের যে একটা ফল আউট, সেটা আমরা দেখছি। সুতরাং এই আত্মঘাতী রাজনীতি, বিশেষ করে গণতান্ত্রিক মুখোশে, সেটাও আমাদেরকে থেকে উত্তরণ করতে হবে। এবং সেখানেই আমি মনে করি আমাদের আজকের চ্যালেঞ্জ,
যে আমাদেরকে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সেখানে যদি 25% অথবা 30% লোক অন্য কথা বলতে চায় তাদের সে কথা শুনতে হবে, এবং তার যদি দেশের স্বাধীনতার বিরোধী হয় সেটা অন্য কথা। সেটা আমি মনে করি না 44 বছর পরে কেউ বাংলাদেশে এখনো স্বাধীনতা বিরোধী সেই ক্ষমতা দেখাতে পারবে, সেই গল্প দেখাতে পারা সম্ভব। স্বাধীনতা বিরোধী যাদের বিচার হচ্ছে সেটা হচ্ছে অন্য কথা, কিন্তু যারা ইয়াঙ্গার জেনারেশন এবং তারা কখনো স্বাধীনতা বিরোধী চিন্তা আমি মনে করি না এটা বাস্তব। বাট আজকের যে মানসিকতা এখানে ধর্মীয় সম্প্রদায়গত যে বিভাজন গুলো আমাদের মধ্যেও আছে সেখানে একটা সহ অবস্থান থাকতে হবে, সেখানে একটা সহন সমঝোতা এবং সহনশীলতা, সেখানে রাষ্ট্রীয় ক্ষমতা যথেচ্ছ ব্যবহার করে জঙ্গি সৃষ্টি করা বা জঙ্গি উস্কানি দেওয়াও আমাদের জন্য অত্যন্ত কষ্টি বা আমাদের সমাজকে আরো বিভাজিত করবে এবং আরো অসহনীয় করবে এবং অস্থিরতার সৃষ্টি করবে।
ধন্যবাদ আপনাকে ফাহিম রেজানোর। আপনি কি কিছু যোগ করবেন এই অ্যানি ফেরদৌসের প্রশ্নে?
প্রথম কথা হচ্ছে আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কোনো ধর্ম, সেই ইসলাম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, যে কোনো ধর্মের যে একটা প্রথম কথা হচ্ছে যে মানুষ মানুষের প্রতি বিশ্বাস এবং আস্থা ভালোবাসা। তাই সেই স্থানে যে ধর্ম যদি অহিংস মানে হিংসা হয়ে যায় এবং সশস্ত্র হয়ে যে খুন খারাপি করতে থাকে তাহলে সেটাই তো হচ্ছিল পরম পরিতাপের বিষয়। আর এই কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কিছু কিছু, যেহেতু আমরা পাকিস্তান থেকেই তো আমরা আমাদের উৎপত্তি হয়েছিল, এই পাকিস্তানে মন মানসিকতা সম্পূর্ণ এখনো বহু লোক এখনো রয়ে গেছে, আর তাদের আশ্রয় প্রশ্রয় পেয়ে আফগানিস্তানে যারা সেই লাদেন বাহিনী বলেন আর জঙ্গি তৎপরতাই বলেন তারাও একটা রুট খুঁজছে বাংলাদেশকে একটা সুন্দর পরিবেশ পেয়ে সেখানে করার চেষ্টা করছে, সুন্দর পরিবেশ করার জন্য এই পাকিস্তানি পন্থী বা ইসলামপন্থী যারা কিনা জঙ্গি ইসলামপন্থী যারা কিনা ইসলামের ধর্মের নামে ব্যবসা করছে তারা এই সব সুযোগ করে দিচ্ছে ক্ষমতায় যে করেই হোক না কেন যাওয়ার একটা তাড়না বা প্রতারণা করছে মানুষের সাথে। তা সেই কারণেই আমি বলি যে বাংলাদেশে এরা যতদিন পর্যন্ত ইনঅ্যাক্টিভ না করতে পারবো আমরা ততদিন পর্যন্ত বাংলাদেশকে এরকম এই অবস্থার মধ্যেই প্রত্যাশা প্রাপ্তির দোলায় দুলতে থাকবে আর কি। তবে আমার বিশ্বাস এই প্রজন্ম তারা আর কি অনেক কিছুই বোঝে, স্বাধীনতা কিভাবে এসেছে, চেতনা কি, মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, সমস্ত কিছু ধারণ করে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে, এবং সেই সাথে সাথে আমি বিশ্বাস করি বাংলাদেশ দেশের এবং আন্তর্জাতিকভাবে একটা উন্নত সমৃদ্ধশালী দেশ হবেই হবে।
ধন্যবাদ আপনার ইতিবাচক মন্তব্যের জন্য। একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার আলোচনায় ফিরে আসছি। হ্যালো,
আমার নাম মোহাম্মদ হাসিবুল ইসলাম, আমি আছি ঢাকা শেওড়াপাড়াতে আর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আলোচক প্যানেলের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতার 44 বছর পরেও একজন ছাত্র নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাবে এবং সেখান থেকে আবার তার বাসায় নিরাপদে ফিরে আসবে, এ বিষয়টা এখনো তারা পাচ্ছে না। তারা যাচ্ছে এক প্রকার মানসিক ভীতি নিয়ে, কখন তার গাড়িতে একটা বোম পড়বে, কখন সে মারা যাবে, অথবা সে হয়তো বা তার শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গকে হারাবে। সে একটা ভিতর ভিতর দিয়ে যাচ্ছে, ভিতর ভিতর দিয়ে আসতেছে, সে মানসিক টর্চারের মধ্যে দিয়ে তার জীবনকে অতিবাহিত করছে, মানসিক টর্চারের মধ্যে দিয়ে সে তার শিক্ষাকে অর্জন করতেছে। তো এখানে একজন ছাত্র স্বাধীনতার 44 বছর পরেও রাজনৈতিক সরকারের কাছ থেকে বা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তার সুস্থ শিক্ষার পরিবেশটা পাচ্ছে না, কেন পাচ্ছে না, তাকে আদৌ নিশ্চিত করা হবে?
ধন্যবাদ হাসিবুল। আমরা আরো একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরে আসতে চাচ্ছি। হ্যালো,
কি পাইনি সেটা হিসাব করতে পরে যাই, আগে শুধু বলি দেশ মাতৃকা পেয়েছি, সার্বভৌমত্ব, স্বাধিকার, আমাদের কথা বলার অধিকার, নিজস্ব পাসপোর্ট, লাল সবুজ পতাকা, অনেক গর্ব হয় দেশের জন্য। দূরে থাকলেও মন পড়ে থাকে দেশে, প্রতি মুহূর্তে ওদেরকে মিস করি। তবে প্রত্যাশার কথা যদি বলেন, আমাদের রাজনৈতিক অবস্থাটা, স্থিতিশীলতা, এটার ভীষণ ব্যর্থ হয়। অনেক দেশ 44 বছরে আমাদের চেয়ে আরো বেশি ভাবে এগিয়ে গেছে, কিন্তু আমরা পারিনি। শুধুমাত্র রাজনৈতিক সহনশীলতা, একে অপরের প্রতি একটুখানি সহানুভূতি এবং ধৈর্য রাজনৈতিক নেতাদের সুবুদ্ধি কামনা করি। আমাদের আটকে রাখতে পারবে না কেউ যদি নিজেরা আমরা ঐক্যবদ্ধ থাকি এবং গণতন্ত্রের দিকে যাই।
ধন্যবাদ। পরের প্রশ্নকর্তা ছিলেন নিউ ইয়র্ক থেকে মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক। আমি প্রথমেই অধ্যাপক আতাউর রহমান আপনার কাছে খুব সংক্ষেপে, আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসেছি, শিক্ষাক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের নিরাপত্তা নেই, আর পরের প্রশ্নকর্তা রাজনৈতিক মতভেদের কথা বলেছেন, আপনি কি পরামর্শ দেবেন?
আমি বলবো যে শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক নিরাপত্তা, এটা ধরেন শিক্ষা হচ্ছে সবচেয়ে, আমি যেটা বলি যে মোস্ট সেন্সিটিভ এন্ড সফট সেক্টর, এখানে যদি পরিবেশ নিশ্চিত করা না যায় এবং একটা সুস্থ এবং উন্মুক্ত চিন্তাধারার বিকাশ যদি আমরা না করতে পারি, এবং সেখানেই কিন্তু গণতন্ত্র বলেন, সহ অবস্থান বলেন, নারীর স্বাধীনতা বলেন, যে কথাই বলুন না, শিক্ষার হাত ধরেই কিন্তু আমাদেরকে এগিয়ে দিতে হবে। সুতরাং এখানে যে সরকার এবং বাংলাদেশে ক্রমাগত ভাবে গণতান্ত্রিক সরকার এবং প্রজাতন্ত্র এবং সরকারই এসেছে, তার কিন্তু শিক্ষা ক্ষমতার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এবং আজকেও আমরা দেখছি রাজনৈতিক দলগুলো শিক্ষার যে লেজুর বৃত্তি, তাদের দল এবং উপদল এবং তাদের যে ছাত্র দল, ছাত্রলীগ, এই সমস্ত গোষ্ঠী এবং তাদের যে স্বার্থ এবং এই যে এই জিনিসগুলো যে শিক্ষাক্ষেত্রে রেখেছে, যার জন্যে আজকে আমাদের শিক্ষাক্ষেত্রের যে একটা সুন্দর পরিবেশ, একটা শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা ব্যাহত হচ্ছে। আর সেই জন্য বলবো যে জাতীয় নিরাপত্তার সঙ্গে দেশের সার্বিক নিরাপত্তার সঙ্গেও শিক্ষাক্ষেত্রের বা শিক্ষা কার্যক্রমের বা ক্যাম্পাসের যে নিরাপত্তা, সেটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমরা যদি আজকে সমাজে শিক্ষা, সমাজে যদি শান্তিপূর্ণ পরিবেশ না সৃষ্টি করতে পারি, রাষ্ট্র যদি আর বেসিক রিকোয়ারমেন্ট এবং সরকার যদি তার প্রাইমারি ফাংশন যে একটা সুশৃঙ্খল এবং নিরাপত্তা পরিবেশ যদি না দিতে পারে, জননিরাপত্তা যদি না দিতে পারে, তাহলে আমরা মনে করবো যে আমাদের যে স্বাধীনতা তার সুফল এবং গণতন্ত্রের যে ফাউন্ডেশন বা মূল শক্তি আমরা কখনো ধরে রাখবো।
জি ধন্যবাদ অধ্যাপক পবিত্র সরকার, আপনার কাছে খুব সংক্ষেপে আমাদের একদম সময় শেষ, একটু সমাপনী বক্তব্য শুনতে চাচ্ছি।
এই ব্যাপারে শিক্ষা নিরাপত্তা ব্যাপারে,
জি
এটা আমার মনে হয় ছাত্ররা যদি নিজেরা সচেতন না হয় এবং সংঘবদ্ধ হয়ে নিজেদের নিরাপত্তার একটা ব্যবস্থা না করে, তাহলে সত্যি সত্যি সরকার সবসময় প্রত্যেককে আলাদাভাবে নিরাপত্তা দিতে পারবেন এটা সম্ভব নয়। এটা ছাত্র সংগঠন যা হবে তাদেরই একটা মানে একটা এজেন্ডা নিতে হবে যে প্রতিটি ছাত্র বা ছাত্রীর নিরাপত্তা অন্তত বিশ্ববিদ্যালয়ের কলেজের মধ্যে সেটা বজায় রাখতে হবে। তৃতীয়ত পথে ঘাটে নিরাপত্তা, সেইখানে সরকারের ভূমিকা অনেক বেশি, যে পথে ঘাটে বিশৃঙ্খলা বা অশান্তি বা আক্রমণ এইগুলো সেখানে সরকারের বৃহত্তর ভূমিকা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার মনে হয় ছাত্রছাত্রীদের নিজেদের অনেক বেশি সচেতন হয়ে একটা কোনো সংগঠন করা দরকার, যাতে তাদের নিরাপত্তার দিকটা অনেক বেশি সুনিশ্চিত।
ধন্যবাদ অধ্যাপক পবিত্র সরকার, অধ্যাপক আতাউর রহমান এবং ফাহিম রেজানুর, আপনার কাছে আর আসতে পারলাম না সময় শেষ, এই জন্য আপনারা সবাই যোগ দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথিদের এবং প্রশ্নকর্তাদের বক্তব্য মন্তব্য সম্পূর্ণ তাঁদের নিজস্ব মতামত, এবং এই সব বক্তব্য মন্তব্যের সঙ্গে ভয়েস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র সরকারের কোনো রকম সংশ্লিষ্টতা নেই।